বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 27 মে, 13 জ্যৈষ্ঠ এবং ফার্সি 6 খুরদদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ইরাকের সংসদে ঐতিহাসিক ও গৌরবময় সাহসী পদক্ষেপের তাৎপর্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে সরকার পতনের আন্দোলন নিয়ে বিএনপির হুমকি এবং এ বিষয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে আসুন সুঅভ্যাস গড়ি শীর্ষক ধারাবাহিক আলোচনা সুন্দর জীবন। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের তেল বিক্রির নেটওয়ার্কের উপর নতুন করে নিষেধাজ্ঞা, সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত। লেবাননের প্রতিরোধ আন্দোলন মার্কিনীদের শিং ভেঙে দিয়েছে কাজেম সিদ্দিকি। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি বিশিষ্ট নাগরিকদের। এবং ভারতের বিভিন্ন রাজ্যে 36,000 মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে বলে দাবি বিজেপি বিধায়কের। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, তাঁর দেশের বিরুদ্ধে আমেরিকার নতুন নিষেধাজ্ঞা প্রমাণ করছে মার্কিন সরকার মুখে যাই বলুক, দেশটি এখনও ইরানের ব্যাপারে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার ইরানের তেল বিক্রির একটি নেটওয়ার্কের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। আমেরিকা এই নেটওয়ার্ককে রাশিয়ার সমর্থনপুষ্ট তেল চোরাচালান ও মানি লন্ডারিং নেটওয়ার্ক বলে অভিহিত করেছে। ওয়াশিংটন দাবি করছে এই নেটওয়ার্ক ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুজ ফোর্সকে অর্থের যোগান দিচ্ছিল। সাইদ খাতিবজাদে বৃহস্পতিবার এ সম্পর্কে বলেন, ইরান এবং এদেশের সশস্ত্র বাহিনীগুলো বিশেষ করে IRGC-র কুজ ফোর্স সবসময় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর টার্গেটে পরিণত হয়েছে। সেই সঙ্গে এসব সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা বহু বছর ধরে IRGC ও কুজ ফোর্সকে টার্গেট করে নিষেধাজ্ঞা দিয়ে এসেছে। তিনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগে যে নীতি গ্রহণ করেছিলেন তা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অথচ তিনিও ট্রাম্পের সেই ব্যর্থ নীতি অনুসরণ করছেন। তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, হিজবুল্লাহর বিজয়ের মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েলিরা প্রথমবারের মতো পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করেছে। লেবাননের হিজবুল্লাহর বিজয়ের 22তম বার্ষিকী উপলক্ষে খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আরও বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলনের বিজয়ে ইসরায়েলিদের মাথা নত হবার পাশাপাশি মার্কিনীদের শিংও ভেঙে গেছে। 2000 সালের ২৫ মেতে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী সেনাদেরকে চলে যেতে বাধ্য করে। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননকে ১৮ বছর তাদের দখলে রেখেছিল। লেবাননে এই দিনটি প্রতিরোধ ও মুক্তির ঈদ নামে উদযাপিত হয়। প্রতিরোধ ও মুক্তির ঈদ উপলক্ষে বিশিষ্ট খতিব কাজেম সিদ্দিকি লেবাননের সকল জনগণ, প্রতিরোধ ফ্রন্ট সহ হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহকে অভিনন্দন জানান। বিশিষ্ট এই আলেম বলেন, সৌদি আরব লেবাননের সাম্প্রতিক নির্বাচনে তাদের মনোনীত ব্যক্তিদের বিজয়ের জন্য ব্যাপক ব্যয় করেছে, কিন্তু লেবাননের জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অপপ্রচারণা, বিদেশি শক্তিগুলোর পক্ষ থেকে ব্যাপক অর্থ ছিটানোর মতো প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও মার্কিনপন্থী সেই সব ব্যক্তিদের সমর্থন করেনি। তারা হিজবুল্লাহ সমর্থিত প্রার্থীদের প্রতি তাদের আস্থার প্রমাণ দিয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের কবল থেকে দক্ষিণ লেবানন মুক্ত করার ঘটনায় ইসলামী প্রজাতন্ত্র ইরান ও শহীদ সুলাইমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। হিজবুল্লার প্রতিরোধ যুদ্ধের জের ধরে ২০০০ সালের ২৫ মে ইহুদিবাদী ইসরায়েল ১৮ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। ইসরায়েলের দখলদারিত্ব থেকে দক্ষিণ লেবানন মুক্ত করার ঘটনায় শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসিম সুলাইমানের অবদান স্মরণ করে হিজবুল্লাহ মহাসচিব বলেন, ২০০০ সালের বিজয় নিজেদের অজেয় দাবি করা ইসরায়েলি বাহিনীর দর্প চূর্ণ করেছে, বৃহৎ মধ্যপ্রাচ্য গঠনের কফিনে শেষ পেরেক ঠুকেছে এবং ফিলিস্তিনি জনগণের মনে তাদের মাতৃভূমি মুক্ত করার ব্যাপারে আশাবাদ দৃঢ় করেছে। ওই পরাজয়ের মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংসের দীর্ঘমেয়াদী প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি মন্তব্য করেন। ইরাকের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে এমন একটি আইন পাস করা হয়েছে যার ফলে দেশটির কোনো সরকার কোনোদিন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে না। ওই আইনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। বৃহস্পতিবার স্পিকার মোহাম্মদ আল হালবুসির সভাপতিত্বে ইরাকি পার্লামেন্টের অধিবেশনে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন নিষিদ্ধ শিরোনামে একটি বিল উত্থাপন করা হয়। বিলটির উল্লেখযোগ্য একটি ধারা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনৈতিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক, ক্রীড়া ও বিজ্ঞানগত সহযোগিতা নিষিদ্ধ। বিলটি পাশ হওয়ার পর ইরাকির সংসদ সদস্যরা পার্লামেন্টের ভেতরে ইসরায়েল বিরোধী স্লোগান দেন। বিলটির উপর ভোটাভুটির আগে ইরাকের প্রখ্যাত শিয়া রাজনৈতিক নেতা মুক্তাদা সাদরের একটি বাণী পড়ে শোনানো হয়। ওই বাণীতে তিনি বিলটির পক্ষে ভোট দেওয়ার জন্য ইরাকি সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান। বিলটি প্রস্তুতের সঙ্গে জড়িত সকলকে তিনি ধন্যবাদ জানান। মানবতার শত্রু ইসরায়েলের সঙ্গে দুই বছর আগে চারটি আরব ও মুসলিম দেশ সম্পর্ক স্থাপন করার পর ইরাক সরকারও যাতে একই পথ অনুসরণ করতে না পারে সেজন্য ইরাকের পার্লামেন্ট এই ব্যবস্থা নিল। ২০২০ সালের সেপ্টেম্বরে আমেরিকার মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। এই দুই দেশকে অনুসরণ করে মরক্কো ও সুদানও দখলদার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ফিলিস্তিনি জনগণ চার মুসলিম দেশের এই আচরণকে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও পিঠে ছুরি মারার সমতুল্য বলে অভিহিত করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার চান বিশিষ্ট নাগরিকরা। জাতীয় প্রেস ক্লাবে আজ এক গোল টেবিল বৈঠকে বক্তারা ওই দাবি জানান। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
যত ভালো নির্বাচন কমিশন হোক না কেন, নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে তার পক্ষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়, এমনটি মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট নাগরিকগণ। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে বক্তাগণ প্রশাসনের উপরে রাজনৈতিক প্রভাবের কথা উল্লেখ করে বলেছেন, নির্বাচনকালীন প্রশাসন নির্বাচন কমিশনের কথা শোনে না। আওয়ামী লীগ গত ১৩ বছরে প্রশাসনের সর্বত্র দলীয়করণ কায়েম করেছে। সরকারের সব গুরুত্বপূর্ণ পদে দলীয় লোকদের বসানো হয়েছে। এখন সরকারি অফিসে গেলে আওয়ামী লীগের কর্মী ছাড়া কোনো কর্মকর্তা পাওয়া যায় না। ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস এই গোলটেবিলের আয়োজন করে। সভায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী বলেছেন, দেশে নিষ্ঠুর ফেসিবাদী শাসন চলছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। গত দুটি নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেননি। ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে পরের দিন ওই ব্যালট পেপার গুনে ক্ষমতা দখলের বিশ্বাসযোগ্যতা তথ্য প্রমাণ সবার সামনে উঠে এসেছে। এর পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই নৃবিজ্ঞানী আরও বলেছেন, গণতন্ত্র ও আইনের শাসন আজ পুরোপুরি অনুপস্থিত। গুম, খুন, অপহরণ, ক্রসফায়ারের মাধ্যমে মানুষের বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা আজ ভুলুণ্ঠিত, বিচারের বাণী আজ নীরবে কাঁদছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সীমাহীন বৃদ্ধির কারণে আজ দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। দেশ থেকে লুটেরা গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা পাচার করছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে, ধীরে ধীরে দেশ ব্যর্থ রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম পাকিস্তানি স্বৈর শাসন থেকে বাঁচতে, আর এখন নিষ্ঠুর ফেসিবাদের কবলে পড়েছি। পাকিস্তানের চেয়েও ভয়াবহ দুঃশাসনের জাতাকলে এখন আমরা পিষ্ট হচ্ছি। অনুষ্ঠানে ডক্টর আব্দুল লতিফ মাসুম বলেন, যে কারণেই হোক নির্বাচন কমিশন এখন সরকারি প্রতিষ্ঠানের রূপ নিয়েছে, এটি আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নেই, তাদের আনুগত্য সরকারের প্রতি, রাষ্ট্রের প্রতি নয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের বিভিন্ন রাজ্যে 36,000 মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে বলে দাবি করেছে বিজেপি বিধায়ক। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিভিন্ন রাজ্যে মসজিদ, ঐতিহাসিক স্মৃতিসৌধ ইত্যাদি নিয়ে হিন্দুত্ববাদীরা বিতর্ক সৃষ্টি করার মধ্যে এবার কর্ণাটকের বিজেপি বিধায়ক ঈশ্বরাপ্পা দাবি করেছেন, 36,000 মন্দির ভেঙে তাদের উপরে মসজিদ তৈরি করা হয়েছিল। শুধু তাই নয়, হিন্দুরা আইনি উপায়ে 36,000 মন্দির ফিরিয়ে নেবে বলেও দাবি করেছেন তিনি। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা দেওয়ান আব্দুল গনি কলেজের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট সমাজকর্মী ডক্টর মোহাম্মদ ইসমাইল আজ শুক্রবার রেডিও তেহরানকে বলেন, আমাদের কাছে বিষয়টা খুব স্পষ্ট, সামনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এবং তার যে সহযোগী সংগঠনগুলো রয়েছে তারা এসব করছে। এ প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইসমাইল বলেন,
বর্তমানে আর কোন ইস্যু বা এজেন্ডা নেই, মানুষকে ধর্মীয় সুশ্রুতি দিয়ে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন রয়েছে, ভারতবর্ষের যে সংস্কৃতি রয়েছে, কালচার রয়েছে, সেই জায়গাটাকে এরা ভেঙে চুরমার করে দিতে চাইছেন এবং মানুষে মানুষে বিভাগ বিভেদ লাগিয়ে দুটো প্যারালাল লাইন তৈরি করতে চাইছে হিন্দু মুসলিমকে আলাদা করে, যেটা আমরা গত লোকসভা নির্বাচনেও দেখেছি। কাশ্মীরে একটা পরিকল্পিত ঘটনা ঘটিয়ে সেখানে দেশের মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা নির্বাচনে জিতেছে এবং এখন সেই রকম তাদের কাছে বড় ইস্যু নেই, সেই জন্য তারা বিভিন্ন মন্দির মসজিদ 36,000 মসজিদের কথা তারা বলছে এইগুলো।
অন্যদিকে কর্ণাটকের হিন্দুত্ববাদী বিজেপি বিধায়ক ঈশ্বরাপ্পা ছাড়াও শ্রীরাম সেনা প্রধান প্রমোদ মুত্তালিক বলেছেন, যদি শান্তি বজায় রাখতে হয় তাহলে সারা দেশে যেখানেই মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে মুসলিম সম্প্রদায়ের উচিত সেই সমস্ত জায়গা হিন্দুদের হাতে তুলে দেয়া। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। উত্তর কোরিয়ার একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে দেশটির বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাব আটকে দিয়েছে রাশিয়া ও চীন। বৃহস্পতিবার রাতে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের 13 দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও চীন ও রাশিয়ার ভেটোর কারণে এটি পাশ হতে পারেনি। প্রস্তাবটি পাশ হলে বৈধভাবে উত্তর কোরিয়ার তেল আমদানির পরিমাণ আরও কমে যেত। গত বুধবার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরদিন উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা কঠোর করার প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে তুলেছিল আমেরিকা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা যদি তার দেশের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে মস্কো উল্লেখযোগ্য অবদান রাখতে প্রস্তুত। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে এক ফোনালাপে একথা বলেন তিনি। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর ক্রেমলিনের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, ইউক্রেনের পক্ষ থেকে আজব ও কৃষ্ণসাগরে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। আলাপে পুতিন আজব ও কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজ চলাচলের নিরাপত্তার নিশ্চয়তায় গৃহীত পদক্ষেপের কথা বলেন। ইউক্রেন যুদ্ধে জড়িত দুই দেশ রাশিয়া ও ইউক্রেন বিশ্বের অন্যতম প্রধান গম ও ভোজ্যতেলের উপাদান রপ্তানিকারক দেশ হওয়ার কারণে এই যুদ্ধ গোটা বিশ্বের খাদ্য নিরাপত্তাকে বিপদাপন্ন করেছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকের সংসদ গতকাল ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করাকে অপরাধ হিসেবে ঘোষণা করে সর্বসম্মতিক্রমে একটি আইন পাশ করেছে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন সহকর্মী বাবুল আখতারের পরিবেশনায়।
ইরাকের সংসদ গতকাল ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করাকে অপরাধ হিসেবে ঘোষণা করে সর্বসম্মতিক্রমে একটি আইন পাশ করেছে। ঐতিহাসিক এই আইনে বলা হয়েছে, দখলদার ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক সম্পর্ক সহ যে কোনো ধরনের স্বাভাবিক সম্পর্ক রাখা নিষিদ্ধ। সরকারি ও বেসরকারি পর্যায়ে নির্বিশেষে ইরাকের ভেতরে ও বাইরের কেউ এবং এমনকি ইরাকে অবস্থানরত বিদেশিরাও এই নিষেধাজ্ঞার আওতাধীন বলে ওই আইনে বলা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে ওই আইনে। ইরাকি সংসদের এই আইন সংগ্রামী ফিলিস্তিনি জাতিসহ গোটা বিশ্বের মুসলিম জাতি ও দেশগুলোর জন্য অত্যন্ত শিক্ষণীয় একটি দৃষ্টান্ত। ইরাকি সংসদের এই আইন সংগ্রামী ফিলিস্তিনি জাতিসহ গোটা বিশ্বের মুসলিম জাতি ও দেশগুলোর জন্য অত্যন্ত শিক্ষণীয় একটি দৃষ্টান্ত। মুসলমানদের প্রথম কিবলার দখলদার ও ফিলিস্তিনের ওপর অবৈধভাবে চেপে বসা অবৈধ বর্ণবাদী সরকার ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব কুলাঙ্গার শাসক গোষ্ঠী সম্পর্ক স্বাভাবিক করে ইসলামী, ফিলিস্তিনি ও আরব মর্যাদার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে তার মোকাবেলায় ইরাকি সংসদের এই পদক্ষেপ সাহসিকতা, ন্যায় বিচার ও নৈতিক অবস্থান বজায় রাখার এক জোরালো দৃষ্টান্ত স্থাপন করল। এই আইন ইরাকিদের জাতীয় ঐক্যেরও বড় দৃষ্টান্ত হয়ে রইল। ইরাক এমন সময় এই জনপ্রিয় পদক্ষেপ নিল যখন বর্ণবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের বিরোধিতা সত্ত্বেও আগামী 29 মে পবিত্র কুদস শরীফে ইসরায়েলি পতাকা মিছিল অনুষ্ঠানের অশুভ পায়তারা করছে। তাই ইরাকি এ পদক্ষেপ ফিলিস্তিনি সংগ্রামীদের মনোবলকে আরো চাঙ্গা করবে। লাখ লাখ ফিলিস্তিনি ও আরব হত্যাকারী অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের জনগণের সম্পর্ক ছিল সবসময় শত্রুতামূলক, তাই ইসরায়েলের সঙ্গে অন্য কোনো সম্পর্কের কথা কল্পনাও করা যায় না। লেবাননের হিজবুল্লাহ ইরাকি সংসদের এই পদক্ষেপকে সাহসী ও শ্রদ্ধাপূর্ণ বলে প্রশংসা করেছে। মুক্তিকামী সব জাতিসহ স্বাধীন ও বিপ্লবী সরকারগুলো ইরাকি এ পদক্ষেপের প্রশংসা করবে, এটাই আজ বিবেকবান সব মহলেরই স্বাভাবিক প্রত্যাশা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে সরকার পতনের আন্দোলন নিয়ে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, এখন আমরা সরকার পতনের আন্দোলন শুরু করতে পারব। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি বা NPP আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেছেন, আমরা দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার জন্য আলোচনা করছি। আমরা বিশ্বাস করি অধিকাংশ দল দেশপ্রেমী, গণতন্ত্রকামী এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আগ্রহী। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে দেশের সব রাজনৈতিক দল এবং জনগণকে ঐক্যবদ্ধ করে একটি যুদ্ধে নামতে হবে, তাহলেই দেশে গণতন্ত্র ফিরে পাব। ওদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দাবি করেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে ছাত্রদল রাজপথে আন্দোলনের সূচনা করেছে। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ডক্টর খন্দকার মোশাররফ বলেছেন, আমাদের কথা পরিষ্কার, ছাত্রদল রাজপথে আন্দোলনের সূচনা করে ফেলেছে। সে আন্দোলনকে আগামী দিনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অভিভাবক হিসেবে বিএনপি ছাত্রদলের পাশে আছে। শত চেষ্টা করেও আওয়ামী লীগ তাদের দলীয় সন্ত্রাসীদের সেই আন্দোলন থেকে বাঁচাতে পারবে না। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, পদ্মা সেতুর নির্মাণ ঠেকাতে না পেরে বিএনপি এখন সেতু উদ্বোধনের আগে দেশকে অস্থিতিশীল করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাশ ফেলার ষড়যন্ত্র করছে। আজ শুক্রবার নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল সহ মেগা প্রকল্পগুলো দেখে বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে। পলিটিক্যাল হ্যালুসিনেশনে ভুগতে থাকা বিএনপি মহাসচিব একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছে। ওদিকে লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট অলি আহমেদ আজ এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের উপরে ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেদেরকে একটি সন্ত্রাসী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের উপরে হামলা, মামলা ও আক্রমণ বাড়িয়ে দিয়েছে। ওদিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলে সরকার সাত দিনও ক্ষমতায় থাকতে পারবে না। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আর একটি গুম নয় নিষ্ঠুর সরকারকে না বলুন শীর্ষক এক সেমিনারে তিনি বলেছেন, এই গজব সরকারকে ক্ষমতা থেকে নামাতে হলে সব বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে এখনই মাঠে নামতে হবে। কথা বলার অধিকার, ভোটের অধিকার, গুম হওয়া স্বজনদের ফিরে পাওয়ার জন্য সব রাজনৈতিক দলকে শপথ নিয়েই মাঠে নামতে হবে। সরকারকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সব বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলে সরকার সাত দিনও ক্ষমতায় থাকতে পারবে না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে সাপ্তাহিক আয়োজন সুন্দর জীবন।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা নিজেকে চেনা ও জানার প্রয়োজনীয়তা ও উপায় নিয়ে খানিকটা আলোচনা করেছি গত আসরে। এরই ধারাবাহিকতায় আজ আমরা নিজেকে চেনা ও জানার বিভিন্ন ধাপ বা স্তর নিয়ে কথা বলব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
অধিকাংশ চিন্তাবিদ ও মনস্তত্ত্ববিদের মতে নিজেকে চেনা বা জানার কয়েকটি ধাপ বা স্তর রয়েছে। এর সবগুলোই মনস্তাত্ত্বিক স্তর। মনের দিক থেকে এক এক ব্যক্তি এক এক স্তরে অবস্থান করে থাকে। নিজেকে চেনা বা জানার প্রথম ধাপটি হল ইগো প্যারেন্ট। এই ধাপটি হল এমন যে এই পর্যায়ে আমরা আমাদের জীবনে কেবল তখনই আনন্দ পাই যখন আমাদের বাবা মা সন্তুষ্ট হন। অর্থাৎ বাবা মা আমাদেরকে শাস্তি দিলে আমাদের মন খারাপ হয় এবং তারা খুশি হলে ও উৎসাহ দিলে আমরা খুশি হই। হয়তো আপনি ভাবছেন এই ধাপটি কেবল শৈশবের জন্য প্রযোজ্য। আসলে এমন নয়, এই পর্যায়টি বয়সের গণ্ডিতে আবদ্ধ নয়। কারণ এমন অনেকেই আছেন যারা বড় হয়ে এমনকি জীবনের শেষ দিন পর্যন্ত এই স্তরেই রয়ে যান, এ থেকে বেরোতে পারেন না।
দ্বিতীয় ধাপ বা স্তরটি হল ইগো ওয়ার্ল্ড। এই পর্যায়ে আমাদের চেষ্টা থাকে বিশ্বের কাছে অর্থাৎ বাইরের জগতের কাছে নিজেকে উপস্থাপন করার। এই ধাপে বন্ধুমহল এবং পরিবারের বাইরের লোকজনের সন্তুষ্টি অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ধাপে মানুষ অন্যের মনোযোগ আকৃষ্ট করতে গিয়ে অসামাজিক ও বেআইনি কাজও করে ফেলতে পারে। আসলে এ স্তরে থাকা ব্যক্তি অন্যের দৃষ্টি আকর্ষণ করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। অন্যের মনোযোগ আকৃষ্ট করার জন্য নানা পদক্ষেপ নিতে থাকে এই স্তরে থাকা মানুষেরা। নিজেকে চেনা জানার ক্ষেত্রে মনস্তাত্ত্বিক তৃতীয় স্তরটি হচ্ছে ইগো সেলফ। মানুষের বিকাশ লাভ ও আত্মপরিচিতির সবচেয়ে আকর্ষণীয় ধাপ হচ্ছে এটি। এই স্তরে থাকার অর্থ হল আমরা নিজের সম্পর্কে অনেক কিছু জানি, নিজের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় এই ধাপে। এই স্তরে আমরা কেবল নিজের সঙ্গেই নিজে প্রতিযোগিতা করি, অন্যের সঙ্গে প্রতিযোগিতা বা অন্যের দৃষ্টি আকর্ষণ এই স্তরের মানুষের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় না।
ইগো সেলফ স্তরে আমরা পরিবার বা বাইরের মানুষের কাছে নয়, বরং নিজেকে নিজের কাছেই প্রমাণ করতে চাই। এই স্তরে উত্তীর্ণ হতে পারলে আমরা বুঝতে পারি অতীতের অনেক আচরণ ও কাজই ছিল ভুল এবং কেবল অন্যকে খুশি করার জন্য সেগুলো করা উচিত হয়নি। এটাও বুঝতে পারি যে অতীত আচরণ নিজের জন্য ক্ষতিকর ছিল। এ কারণে এই স্তরে উত্তীর্ণ ব্যক্তিরা অতীতের অনেক অভ্যাসই বর্জন করেন, একই সঙ্গে এমন সব কাজে বেশি মনোযোগী হন যা নিজের অন্তরাত্মা থেকে অনুমোদিত মনে হয়। অন্যের মনোযোগ আকর্ষণ করা এখানে লক্ষ্য থাকে না। এই ধাপে এসে ব্যক্তি তার পেশা ও অবস্থানও পাল্টে ফেলার উদ্যোগ নিতে পারেন এবং পেশা পরিবর্তন করে নতুন পেশা বাছাই করতে পারেন, কারণ এই স্তরের ব্যক্তিরা এমন কাজের দিকে মনোযোগী হন যা প্রথম থেকেই তার কাছে ছিল অনাকাঙ্ক্ষিত এবং এমন কাজ করেন যা তাকে আনন্দ দেয়।
নিজেকে চেনা ও জানার সর্বশেষ ধাপ বা স্তরটি হল ইগো গার্ড। এই পর্যায়ের মানুষ ব্যক্তি কেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠে যায়। এই স্তরে ব্যক্তির কাছে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেতে থাকে তা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা যদি এটা বিশ্বাস করি যে আল্লাহই হচ্ছেন সবকিছুর সৃষ্টিকর্তা এবং তিনি সকল ক্ষমতার অধিকারী, তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই প্রচেষ্টা অর্থবহ হয়ে ওঠে। এই ধাপে মানুষ তার সীমাবদ্ধতার উত্রে অসীম অস্তিত্বের সঙ্গে মিশে যায়। এই স্তরে একজন ব্যক্তি বুঝতে পারে যে অসীম অস্তিত্বের সামনে মানুষের সসীম অস্তিত্ব একেবারেই তুচ্ছ। এ পর্যায়ে এসে মানুষ প্রকৃত ভালোবাসা, আনন্দ ও সন্তুষ্টির মর্মার্থ বুঝতে পারে ভালোভাবে। এই ধাপে উত্তীর্ণ মানুষ তার জীবন ও অবস্থা নিয়ে অস্থির হয়ে পড়ে না। যারা এই পর্যায়ে পৌঁছাতে পারেন তারা আত্মদ্বন্দ্ব থেকে যেমন মুক্তি পান, তেমনি অন্যের সাথে সুখ শান্তিতে বসবাস করতে সক্ষম হয়। সব মিলিয়ে নিজেকে চেনা ও জানার মাধ্যমে আমরা আগের চেয়ে আরো বেশি সুখী হতে পারি।
সেলফ নলেজ বইয়ের লেখক অ্যালান দু বুতুন মনে করেন, কেউ যদি নিজেকে সঠিকভাবে চিনতে না পারে তাহলে সে নানা সমস্যায় পতিত হবে, তার মধ্যে ভুল প্রত্যাশার জন্ম নেবে, আত্মজ্ঞানের অভাবে নিজের মধ্যে অনিরাপত্তার অনুভূতির জন্ম নেবে এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে। নিজেকে চিনতে না পারার কারণে একজন সহজেই বিদ্যমান পরিস্থিতির মাধ্যমে প্রভাবিত হয়ে পড়বে। খারাপ অভ্যাস ত্যাগ করা এ ধরনের ব্যক্তির জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। আমাদের পারস্পরিক সম্পর্কও তখন অকারণে জটিল হয়ে পড়বে। এ অবস্থায় আমরা এমন পেশা বা কাজ বেছে নেব যা আমাদের জন্য উপযুক্ত নয়, অথবা না বুঝেই ক্ষমতালোভী হয়ে উঠব আমরা। আমরা যখন নিজেকে চিনতে না পারার নেতিবাচক প্রভাবের দিকে তাকাই তখন এর প্রয়োজনীয়তা আরো বেশি উপলব্ধি করতে পারি।
আপনি যখন নিজেকে চিনতে পারেন তখন আপনি সমাজে নিজেকে সঠিকভাবে তুলে ধরতে সক্ষম হন, এর ফলে আপনি আনন্দিত বোধ করেন। নিজের ভালো লাগার বিষয়গুলো যখন প্রকাশ করতে পারেন তখন তা প্রাপ্তির সম্ভাবনা বেড়ে যায়, আত্মদ্বন্দ্ব কমতে শুরু করে। আপনি যখন কোনো পদক্ষেপ নেন তা আপনার ভেতরের অনুভূতি ও মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। এর ফলে ভেতরের দ্বন্দ্ব কম ঘটে। নিজেকে চেনার পর যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, তুলনামূলক সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। একটা শার্ট কেনার মতো ছোটখাটো সিদ্ধান্ত থেকে শুরু করে জীবন সঙ্গী বাছাইয়ের মতো বড় সিদ্ধান্ত পর্যন্ত সবকিছুতেই তা সহায়ক ভূমিকা পালন করে। নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ হয় নিজেকে চিনতে পারলে। নিজের সঙ্গে চেনা ও জানার গভীরতা যত বেশি হয়, তত ভালোভাবে নিজের অভ্যাসগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। খারাপ অভ্যাসগুলো বাদ দিয়ে সুঅভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে নিজেকে চেনার গুরুত্ব অপরিসীম।
আপনি নিজের লক্ষ্য উদ্দেশ্য ও ভালো মন্দ দিক জানার পর আপনি আরো ভালো হওয়ার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। সামাজিক চাপ বা অন্যেরা কি ভাবছে এমন চিন্তায় মশগুল না থেকে আপনি তখন দৃঢ়ভাবে সঠিক পথে চলার শক্তি পাবেন অনেক বেশি। আপনি যখন আপনার মূল্যবোধগুলো ভালোভাবে চিনবেন, তখন অন্যকে এসবের সঙ্গে সাংঘর্ষিক যে কোনো বিষয়ে সহজেই না বলে দিতে পারবেন। নিজেকে চেনার মাধ্যমে নিজের দুর্বল দিক ও সমস্যাগুলো নিজের কাছে স্পষ্ট হয়ে ওঠে। এর ফলে আপনি অন্যদের সমস্যা ও দুর্বলতা ভালোভাবে বুঝতে পারেন এবং অন্যদের প্রতি সহমর্মী হতে পারেন। সব মিলিয়ে আপনি নতুন ধরনের অফুরন্ত স্বাদ ও আনন্দের নাগাল পান। নিজেকে না চিনলে কখনোই তা পাওয়া যায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর জীবনের আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 27 মে শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম, নিরাপদ ক্যাম্পাসের জন্য অবিলম্বে ডাকসু নির্বাচন দাবি দৈনিক প্রথম আলো। যে কারণে অর্থনীতির উপর চাপ বাড়ছে দৈনিক মানবজমিন। নিষেধাজ্ঞা তুললে বিশ্বে খাদ্য সংকট এড়াতে অবদান রাখবে রাশিয়া, দৈনিক ইত্তেফাক। পদ্মা সেতু দেখে বিএনপি নেতাদের মাথা নষ্ট, ওবায়দুল কাদের, দৈনিক কালের কণ্ঠ। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। শাহরুখের স্বস্তি, মাদক মামলার যাবতীয় অভিযোগ থেকে মুক্ত আরিয়ান খান, দৈনিক আজকাল। ড্রোন উড়িয়ে সব নজর রাখছি, সরকারি কাজে ফাঁকিবাজি ধরার রহস্য ফাঁস করলেন প্রধানমন্ত্রী, দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো লিখেছে, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের পাশাপাশি গণতান্ত্রিক চর্চা ও সুষ্ঠু ধারার রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন দাবি করেছে ছাত্র অধিকার পরিষদ। ছাত্র অধিকার পরিষদের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার রাতে বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিটি পাঠিয়েছেন ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ। ছাত্র অধিকার পরিষদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের দল গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন। নুরুল ডাকসুর সর্বশেষ ভিপি ছিলেন। বিবৃতিতে বলা হয়, দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে ডাকসুর নির্বাচন হয়। এ নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব দল ও মতের কিছুটা সহাবস্থান নিশ্চিত হয়েছিল, কিন্তু অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রতিযোগিতার সেই ধারাকে নস্যাৎ করতে পেশিশক্তি কালো টাকা নির্ভর দখলদার বাহিনী ধারাবাহিকভাবে শিক্ষাঙ্গনকে ভয়ের অভয়ারণ্যে পরিণত করছে। দৈনিক কালের কণ্ঠ লিখেছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর নির্মাণ ঠেকাতে না পেরে বিএনপি এখন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। আজ শুক্রবার সকালে সরকারি বাসভবনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, পদ্মা সেতুর নির্মাণ ঠেকাতে না পেরে বিএনপি এখন সেতু উদ্বোধনের আগে দেশকে অস্থিতিশীল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাশ ফেলার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল সহ মেগা প্রকল্পগুলো দেখে বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে, তাই তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করছে। দৈনিক ইত্তেফাক লিখেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, দেশটির উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো যদি তুলে নেওয়া হয় তাহলে রাশিয়া ইউক্রেন থেকে খাদ্য সামগ্রী বাইরে যাওয়ার অনুমতি দেবে, এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে। তবে রুশ প্রেসিডেন্টের এই প্রস্তাব নস্যাৎ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কূটনীতিকদের বক্তব্য, নিষেধাজ্ঞার জন্য বিশ্বজুড়ে খাদ্য সংকট তৈরি হয়নি, সংকট তৈরি হয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে, যার সম্পূর্ণ দায় রাশিয়ার, ফলে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রশ্নে ওঠে না। করোনাকালে বিশ্বের সব দেশেই কম বেশি অর্থনৈতিক সংকটে পড়েছিল, বাংলাদেশও এর বাইরে নয়। করোনা পরবর্তী স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে দেশে। এক্ষেত্রে বড় ভূমিকা রেখে চলেছে রপ্তানি আয়। তবে বর্তমানে আমদানি বাড়ায় আশঙ্কাজনক হারে বেড়ে গেছে বাণিজ্য ঘাটতি, এর সঙ্গে আকস্মিক মূল্যস্ফীতি, রেমিটেন্সে ধীর গতি, বিদেশি ঋণের চাপ এবং রিজার্ভে টান পড়ার শঙ্কায় চাপে পড়েছে দেশের সামগ্রিক অর্থনীতি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে বেড়ে গেছে আমদানি পণ্যের দাম, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশের সব ধরনের জিনিসপত্রের মূল্য। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছে। দৈনিক সংবাদ প্রতিদিনে বলা হয়েছে, সরকারি কাজের মান কেমন যাচাই করতে এখন নতুন হাতিয়ার ব্যবহার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সশরীরে অকুস্থলে গিয়ে নয়, কাজের পর্যালোচনা করতে ড্রোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী। শুক্রবার দিল্লিতে ড্রোন মহোৎসবে নিজেই সে রহস্য ফাঁস করলেন মোদী। খানিকটা রসিকতার সুরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ফাঁকিবাজি বা দুর্নীতি রুখতে ড্রোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই বলে আসছেন, ফাঁকিবাজি তার পছন্দ নয়, দুর্নীতির বিরুদ্ধে লড়াই তার মূল লক্ষ্য, কিন্তু তার পক্ষে গোটা দেশে নজরদারি চালানো সম্ভব নয়। তাহলে কিভাবে নজরদারি চালান তিনি? মোদীর বক্তব্য, আমি আগে থেকে বলি না যে ওখানে পর্যবেক্ষণে যাচ্ছে, ড্রোন পাঠিয়ে দেই, সব তথ্য আমার কাছে চলে আসে, কেউ বুঝতে পারে না, অথচ আমি বুঝতে পেরে যাই কোথায় কি হচ্ছে। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, মাদক মামলার যাবতীয় অভিযোগ থেকে মুক্ত হলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। আজ চার্জশিটে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি আধিকারিকরা জানিয়েছেন, ক্রুজ পার্টিতে আরিয়ানের কাছে কোনো মাদক পাওয়া যায়নি। তাকে এবং আরও পাঁচজনকে দোষী সাব্যস্ত করার মতো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। অন্য ১৪ জনকে দোষী সাব্যস্ত করেছে এনসিবি। আজকের রায়ে স্বস্তিতে আরিয়ান এবং অবশ্যই বলিউড বাদশা শাহরুখ খান, জানিয়েছেন তাদের আইনজীবী মুকুল রোহতগি। তিনি আরিয়ানের জামিনের ব্যবস্থা করেছিলেন। আইনজীবী বললেন, শেষ পর্যন্ত সত্যের জয় হলো, এমন কিছুই ছিল না যাতে এই তরুণ ছেলেটাকে দোষী সাব্যস্ত করা যেতে পারে কিংবা গ্রেফতার করা যেতে পারে। তার কাছে কোনো মাদক পাওয়া যায়নি। আমি খুশি যে নিজেদের ভুল স্বীকার করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে এনসিবি। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান, আলাপন।
আলাপন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর গুলিতে 19 শিক্ষার্থী সহ 21 জন নিহত হয়েছেন। বিষয়টি নিয়ে গোটা আমেরিকা জুড়ে শোক, সমবেদনা ও সমালোচনা চলছে। মর্মান্তিক এবং দৃশংস এ ঘটনা নিয়ে আমরা কথা বলব টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাহফুজ রহমানের সঙ্গে। জনাব অধ্যাপক শেখ মাহফুজ রহমান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
অনেক ধন্যবাদ জনাব রশিদ, রেডিও তেহরানকে আমার কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে দেখে কথা বলবার জন্য।
অধ্যাপক মাহফুজ রহমান, আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর গুলিতে 19 শিক্ষার্থী, বাচ্চা শিশু সহ 21 জন নিহত হয়েছে। গোটা যুক্তরাষ্ট্র জুড়ে চলছে শোক ও সমবেদনা, একই সাথে সমালোচনা ও বিতর্ক চলছে। তো এই মর্মান্তিক ঘটনাকে আপনি কিভাবে দেখছেন?
আমিও আর সবার মতো মর্মাহত যখন প্রথম শুনেছি এই ঘটনার কথা। প্রথমে মনে হয়েছে এটা আমার ছেলেটার স্কুলে না, তো যখন জানতে পেরেছি যে না এটা আমার শহর থেকে বেশ দূরে, তখন একটু আশ্বস্ত হয়েছি, নিজেকে ভাগ্যবান মনে হয়েছে যে আমার ছেলেকে এখনো বেঁচে আছে। তো এই ঘটনাগুলো প্রায়ই ঘটছে। আমার ভাবতে খুবই লাগে যে ছোট ছোট বাচ্চাগুলো, এদের ছবি দেখেছি পরে পত্রিকায়, মানুষ কি করে এরকম নিষ্পাপ শিশুদেরকে মারতে পারে? এই ছোট ছেলে মেয়েগুলোর বাবা মাদের এখন কি অবস্থা? আমার ছেলেকে বেঁচে আছে, আমি ভাগ্যবান, কিন্তু এই দুর্ভাগা লোকগুলোর কি হবে? তারা এটাকে কিভাবে নেবে? ঘটনাটা কিভাবে দেখছে? তার থেকে প্রথম হয়েছে যে মেয়েদের উপরে একটা প্রভাব পড়েছে, একটা ভিতরে শোক এবং ক্ষোভ এগুলো জমা হয়েছে। এটা হচ্ছে প্রথম আমার নিজের যে অনুভূতি। আর ঘটনাটাকে কিভাবে দেখছি সেটা তো বারবার এরকম ঘটছে, এবং নিষ্পাপ লোকজনদের কিভাবে এই আগ্নেয়াস্ত্রের সন্ত্রাসে পৃথিবী থেকে বিদায় নিতে হচ্ছে, এটা বারবারই ঘটছে আমেরিকাতে, এরকম একটা উন্নত দেশে। সেটা তো খানিকটা নিজেদের নিরাপত্তা বোধের ভিত্তিটাকে নড়িয়ে দেয়।
অধ্যাপক মাহফুজ রহমান, মাত্র 18 বছর বয়সী যে ছেলেটি এই নিষ্ঠুর কাজটি করল, কেন করল, সে সম্পর্কে কিছু জানা গেছে কি?
আমি যতটুকু পত্রপত্রিকা পড়েছি সেটা থেকে এখনো জানা যায়নি সে কেন এটা করেছে। তার যে ব্যাকগ্রাউন্ড পুলিশ এগুলো খুঁটিয়ে দেখছে, কিন্তু সেখানে কোনো রেকর্ড নাই যে সে আগে কোনো ক্রাইম করেছে কিনা, কোনো ক্রিমিনাল অথবা ফেলনি এগুলো কিছু তার আছে কিনা, তার মেন্টাল হেলথ এর কোনো রেকর্ড আছে কিনা, এগুলো এখনো কিছু পায়নি। এই যে ছেলেটা স্কুলে গিয়ে এরকম নির্বিচারে এই এতগুলো ছেলে মেয়েকে মেরে ফেললো, এই ছেলেটার বয়স মাত্র 18, এবং তার জন্মদিন গিয়েছে কয়েকদিন আগে, এবং তারপরেই সে এই অস্ত্র কিনেছে।
অধ্যাপক মাহফুজ রহমান, মে মাসের সব শেষ 15 দিনে আমেরিকার বিভিন্ন স্থানে গুলিতে 800 জনের বেশি মানুষ নিহত হয়েছেন, অহরহ গুলির ঘটনা ঘটছে। সর্বশেষ টেক্সাসের ১৯ শিশু সহ ২১ জনের মৃত্যুর ঘটনা। গান ভায়োলেন্স আর্কাইভের নথি এ তথ্য দিচ্ছে। তো এটি একটি তো ভয়াবহ খবর, বলা চলে এই জন্য এক ভয়ঙ্কর মাস। কেন এত বেশি গান ভায়োলেন্সের ঘটনা ঘটছে, এর কারণ কি বলে আপনি মনে করেন?
অনেক ধন্যবাদ প্রশ্নটার জন্য। কারণটা যে ঠিক কি, এই মে মাসেই কেন এত বেশি ঘটছে, সে কারণটা এখনো কারো জানা নেই বলে আমার মনে। আপনি একটা তথ্য এনেছেন, এটা খুব ভালো। আরেকটু আপনাকে এখানে অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে বছরে ২০২০ এবং ২০২১ এই দুটো বছরে গান ভায়োলেন্স বলেন আর গান রিলেটেড মৃত্যু বা আগ্নেয়াস্ত্রের কারণে মৃত্যু ঘটেছে প্রায় ৪৫,০০০ বছরে। তার মানে এটা প্রতিদিন প্রায় পরে ১২৩ জন মারা যাচ্ছে আমেরিকাতে। তো এই সংখ্যাটাও কিন্তু বড় সংখ্যা। তো এই সংখ্যাটা ভয়াবহ।
অধ্যাপক মাহফুজ রহমান, টেক্সাসের হৃদয় বিদারক ঘটনার পর প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে আবেগ ঘন বক্তব্য দিয়েছেন, আমরা দেখেছি। তিনি বলেছেন, এসব ঘটনার মধ্য দিয়ে যেতে যেতে আমি ক্লান্ত পরিশ্রান্ত। আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, টেক্সাসের মতো এমন ঘটনা একের পর এক ঘটছে, অনেক হয়েছে। তিনি আগ্নেয়াস্ত্র সহিংসতার বিরুদ্ধে পদক্ষেপ নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রশ্ন আসে, কেন সরকার আগ্নেয়াস্ত্র সহিংসতার বিরুদ্ধে কঠোর হচ্ছে না, সমস্যাটা আসলে কোথায়?
অনেক ধন্যবাদ, আবারও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তরও জানা, কিন্তু এটার সমাধানটা হবে না, সেটাই আমরা দেখে আসছি। কারণটা এই যে যখনই প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট আমি বাইডেন এভাবে বলছেন, বারাক ওবামা এরকম চেষ্টা করেছেন, কিন্তু ওনারা করতে পারেননি এটার একটা সমাধান। যে আইন আছে সেই আইনটাকে আরেকটু বিস্তারিত করতে পারেননি অথবা আরেকটু ব্যক্ত করতে পারেননি, সেটার কারণটা রাজনীতি। দেখুন, এই আমেরিকাতে একজন প্রেসিডেন্ট একটা আইন হঠাৎ করে দিতে পারে না। এখানে প্রেসিডেন্ট কিছু কিছু জিনিস করতে পারে, কিন্তু এরকম একটা সরকারি আইন তৈরি করে ফেলতে পারে না। সেটার জন্য আমেরিকার কংগ্রেসের ভোট হতে হয়। এখানকার কংগ্রেসের দুটো কক্ষ আছে, একটা কক্ষকে বলে হাউস আর একটা কক্ষকে বলে সেনেট, তাদের ভোটে এই আইনগুলো পাস হতে হয়। সুতরাং প্রেসিডেন্ট বাইডেন অথবা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ওনারা যতই এগুলোর সম্পর্কে বলুন না কেন, আমি মনে করি না যে খুব শীঘ্রই আমরা এরকম কোন একটা আইন দেখতে পাব।
অধ্যাপক মাহফুজ, মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে নাগরিকদের অস্ত্র রাখার অধিকার নিশ্চিত করা আছে। এ সম্পর্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগ্নেয়াস্ত্র সহিংসতা বন্ধ করতে না পারার জন্য বিরোধী দল রিপাবলিকান পার্টির দিকে আঙ্গুল তুলেছেন। তাহলে আগ্নেয়াস্ত্র সহিংসতা নিয়ে মার্কিন সমাজ রাজনীতি ব্যাপকভাবে কি বিভক্ত, বিশেষ করে রাজনীতির জায়গা থেকে কি এ কথা বলা যায়?
নিশ্চয়ই নিশ্চয়ই। এটা তো আমি এখানে আছি অনেক বছর ধরে, প্রায় ২২-২৩ বছর ধরে, এখানেও সমাজটা বিভক্ত রাজনৈতিক ভাবে। এখানে যে দুটো বড় রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি, এই দুটো পার্টির যে নীতি অথবা তাদের যে ধ্যান ধারণা, সেই দুটো ধ্যান ধারণায় মানুষ দুই ভাগে বিভক্ত। তবে এই মাঝখানে কিছু কমন জিনিস আছে, এমন না এই দুই দল সবসময় মারামারি করছে সমাজে, এরকম না। কিন্তু যখনই আইন প্রণয়নের প্রশ্নটা দেখা দেয়, তখন মানুষগুলো ভোট দেয় তাদের নিজেদের পছন্দ অনুযায়ী। আর সেক্ষেত্রে আর একটা বড় হচ্ছে সমস্যা হচ্ছে রাজনীতিবিদরা, এইটাকে তারা ব্যবহার করেন তাদের নিজেদের রাজনৈতিক অথবা নিজেদের ব্যক্তিগত স্বার্থে। যদিও রাজনীতিবিদদের নিঃস্বার্থ ভাবে কাজ করবার কথা, কিন্তু তারা তাদের ব্যক্তিগত স্বার্থে এই মানুষের যে বিশ্বাস এবং ধ্যান ধারণা, সেগুলোকে ব্যবহার করেন। এই সমস্ত কিছু মৌলিক বিষয়, সেগুলোর ক্ষেত্রে মানুষের ধ্যান ধারণায় বিভক্তি আছে।
অধ্যাপক শেখ মাহফুজ রহমান, আমরা সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। সবশেষে আপনার কাছে জানতে চাইব, আমেরিকা উন্নত দেশ, ধনী দেশ এবং সেখানকার জনগোষ্ঠী শিক্ষিত, সচেতন, তারপরও সেখানকার সামাজিক নিরাপত্তা এত বেশি দুর্বল কেন? সেখানে সমাজে বিভক্তি রয়েছে, তো সাধারণ মানুষ কি সেখানে নিরাপদ?
সামাজিক নিরাপত্তা যে এই ঘটনাটার জন্য খুব কমে গেছে, অথবা আমি যে আগামীকালে রাস্তায় বের হয়ে একটু কম নিরাপদ বোধ করব, ব্যাপারটা ঠিক সেরকম নাই। ঘটনাগুলো এর পরেও বিচ্ছিন্ন ঘটনা। কারণটা হচ্ছে, যখন এটা ঘটছে সেটার জন্য মনোবেদনা, নিরাপত্তা বোধ একটু নড়ে যাচ্ছে, কিন্তু এখানকার সামাজিক নিরাপত্তাটা আরো অনেক ব্যাপ্ত, তার ভিত্তিটা আরো আরো অনেক শক্ত। কিন্তু এই ঘটনাগুলো যখন ঘটে তখন তো অবশ্যই এই বোধটা তৈরি হয়।
তো জনাব অধ্যাপক মাহফুজ রহমান, টেক্সাসে বন্দুকধারীর গুলিতে মর্মান্তিকভাবে 21 জন নিহত হওয়া সহ সাম্প্রতিক সময়ে এই ধরনের বহু ঘটনা এবং সেখানকার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
অনেক ধন্যবাদ আপনাকে এই সমস্ত প্রশ্নগুলো করবার জন্য এবং আমাকে ডাকবার জন্য, এবং রেডিও তেহরানকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানাই।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানের তেল বিক্রির নেটওয়ার্কের উপর নতুন করে নিষেধাজ্ঞা, সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত। লেবাননের প্রতিরোধ মার্কিনীদের শিং ভেঙে দিয়েছে, বলেছেন তেহরানের জুমা নামাজের খতিব। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবি বিশিষ্ট নাগরিকদের, এবং ভারতের বিভিন্ন রাজ্যে 36,000 মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে বলে দাবি বিজেপি বিধায়কের। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।